আল্লাহ ওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবন। আলহামদুলিল্লাহ, আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরুদে পাক পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরুদে পাক পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ওই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ পাকের দয়া আমরা না চাইত নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো আমাদেরকে উচিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, যাতে করে আমাদের কাল কিয়ামতের ময়দানে এই বরকত হাসিল হওয়ার সৌভাগ্য অর্জন হয়। আমাদের ছিল দর্শক শ্রোতা, বুজুর্গদের কর্মজীবন প্রোগ্রাম আমরা চেষ্টা করছি বুজুর্গদের জীবন থেকে সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, নবী আম্বিয়া আলাইহিস সালাম সহ যে সকল পেশা তারা অবলম্বন করেছেন সে পেশা থেকে কিছু বরকতময় আলোচনা আপনাদের সামনে পেশ করা। ভালো ভালো নিয়ত আমরা করে নিই আজকের অনুষ্ঠানের শুরুতে, যাতে করে আজকের অনুষ্ঠানের যে আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো আমরা অন্তরে গেঁথে নিতে পারি, আমলও করতে পারি এবং অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। দীন ইসলাম এটা এমন একটি ধর্ম যার পালনকারীদের জন্য যে শিক্ষা রয়েছে দিন থেকে, সেটি হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা। আমাদের দর্শক শ্রোতা, আমাদের পূর্ববর্তী আসলাফ তথা আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, তারা হালাল রুজি অন্বেষণ করার জন্য বিভিন্ন পেশাকে তারা অবলম্বন করে নিজের যে জৈবিক চাহিদা সেটাকে তারা মিটিয়েছেন। আমাদের দর্শক শ্রোতা, আজ আমরাও আমাদের জীবনের তাগিদে আমাদের যে চাহিদা রয়েছে সেটাকে মেটানোর জন্য আমরাও কর্ম পেশা এটাকে আমরা অবলম্বন করে থাকি। এটাই নিয়ম, এটাই প্রকৃতির সাথে আমাদেরকে এভাবেই চলতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক পবিত্র এবং পবিত্রদের বন্ধু বানান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মুমিনদের সেটাই হুকুম দিয়েছেন যেটার বিষয়ে রাসূলদেরকেও তিনি হুকুম দিয়েছেন। রাসূলদের হুকুম দিয়েছেন কি হুকুম? হে রসুলগণ, পাক পবিত্র জিনিস থেকে বক্ষণ করুন এবং ভালো কাজ করো। মুমিনদের হুকুম দিয়েছেন, হে মুমিনগণ, যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে বক্ষণ করো। সুবহানাল্লাহ, আমাদের দর্শক শ্রোতা, অর্থাৎ এটা থেকে স্পষ্ট আল্লাহ পাকের এই হুকুম থেকে আমরা এটাই জানতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জিনিস বক্ষণ করার জন্য হুকুম দিয়েছেন, কারণ আল্লাহ পাক স্বয়ং নিজে পবিত্র রয়েছেন। তাই আমাদেরকে পবিত্র খাওয়া, পবিত্র পড়া, পবিত্র আমাদের শরীরকে রাখা, এটা আমাদের জন্য দায়িত্ব। আজকের অনুষ্ঠানে যে আমরা পেশা নিয়ে আলোচনা করব, খুবই পরিচিত একটি পেশা, যে পেশা আমরা সকলেই জানি। পেশা সম্পর্কিত আমরা যারা পড়াশোনা করি এর গুরুত্ব, এর যে প্রয়োজনীয়তা সে বিষয়ে আমরা অনেকটা আমাদের পুস্তক থেকে আমরা পড়ে নেই এবং পুরো দেশের একটা বড় যে আয়ের উৎস এই পেশা থেকে আসে, আর সে পেশাটি হচ্ছে কৃষি পেশা। অর্থাৎ আজকের আমাদের আলোচনা হচ্ছে কৃষিকাজ। আমাদের দর্শক শ্রোতা, এটা কোনো নতুন পেশা নয়, এটা হচ্ছে ওই পেশা যা আউয়ালে বাশার আমাদের মানব জাতির পিতা বাবা আদম আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং নিজে তিনি এই কাজ করেছেন, অর্থাৎ আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। এই কাজের গুরুত্ব আমরা বাবা আদম আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আমরা বুঝতে পারি যে বাবা আদম আলাইহিসসালাম এই কাজকে শুরু করেছিলেন, তাই এই কাজ আমরা তার সন্তান হিসেবে এটা আমাদের জন্য গুরুত্ব রয়েছে। হযরত আদম আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালাম ছাড়াও আরও অনেকে, অর্থাৎ আরও অন্যান্য নবী আম্বিয়া আলাইহিসসালামও এই পেশা অবলম্বন করেছেন। হযরত আদম আলাইহিসসালামের ব্যাপারে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম প্রথমে ইতিহাসে পাওয়া যায় তিনি কাপড় বুনতেন, আর এরপরে তিনি যে ক্ষেত খামারির যে কাজ তিনি সেটার মধ্যে মশগুল হতেন। হযরত আদম আলাইহিসসালাম তিনি জান্নাত থেকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে প্রেরণ করেন, তো জান্নাত থেকে তিনি প্রত্যেক প্রকারের বীজ দুনিয়াতে তিনি নিয়ে আসেন, সুবহানাল্লাহ, যার বরকতে এই জমিনের মধ্যে আমরা যে ক্ষেত খামারের যে ফসল ফলাদি রয়েছে সেটা আমরা বক্ষণ করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত লূত আলা নবীনা আলাইহিসসালামের ব্যাপারও এসেছে যে ওনারাও কৃষি কাজের মধ্যে এনাদের জীবনে একটা সময় তারা ব্যয় করেছেন। আমাদের দর্শক শ্রোতা, হুজুর করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাণী হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হযরত আদম আলাইহিসসালামের ব্যাপারে যে আমি তোমাদেরকে হযরত আদম আলাইহিসসালাম ব্যাপারে জানাচ্ছি যে তিনি ক্ষেত খামারি করতেন, সুবহানাল্লাহ। অন্য হাদিস এটাও রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমি তোমাদেরকে হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে জানাচ্ছি যে তিনি কৃষি কাজ করতেন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনাদের মাধ্যমে আমাদের কাছে এই সংবাদ, এই বার্তা পৌঁছিয়েছেন যাতে করে আমরা এই পেশাকে আমরা অবলম্বন করি এবং মুসলমান মানব জাতির যে চাহিদা সেটাকে আমরা মিটিয়ে নিই। স্বয়ং নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারও রেওয়াতের মধ্যে পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষেত খামারি কৃষিকাজের মধ্যে আল্লাহ রাসুলের যে নুরানি হাত মোবারক, নুরানি যে আল্লাহ রাসুলের অবয়ব, সেটাকে তিনি কৃষিকাজের মধ্যে ব্যয় করেছেন, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন, নিঃসন্দেহে যে কাজের মধ্যে হাত দিয়েছেন এটা উম্মতের জন্য অবশ্যই বরকতময়। আমাদের ছিল দর্শক শ্রোতা, এই কথা সকলেরই জানা যে কৃষি কাজ করাতে কোনো নিষেধ নেই, আর এই কাজ আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাতুয়াসসালাম তারাও করেছেন। আমরা শুনলাম কিছুক্ষণ পূর্বে হযরত আদম আলা নবীনা ও আলাইহিসসালাতুয়াসসালাম তিনি কৃষি কাজ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কৃষি কাজ করেছেন, হযরত লূত আলাইহিসসালাম তিনি কৃষি কাজ করেছেন, এবং আমাদের নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৃষি কাজ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রি চ্যানেল দর্শক শ্রোতা, কৃষি একটি মহান পেশা, আমরা সকলেই জানি যে এটার যে উৎপাদিত যে ফসল এটা থেকে কিন্তু আমাদের খাদ্য যে চাহিদা সেটা থেকে আমরা মিটিয়ে থাকি। একটি সমাজ, একটি রাষ্ট্র এটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে যে কৃষকের যে ভূমিকা সেটাকে অস্বীকার করা যাবে না। অথচ যদি আমরা দেখি যে এই পেশার যে মানুষগুলো, এই মানুষগুলো আমাদের কাছে একেবারেই অবহেলিত, অস্বীকার করার মতো কিছুই নেই। তো কৃষক যদি খাদ্য উৎপাদন না করতেন তাহলে আজ আমাদের অবস্থা যে আমরা আরাম আয়েসের যে জিন্দিগি অতিবাহিত করছি সেটা সম্ভব হতো না। আপনি একটু চিন্তা করুন না দিনছেন দর্শক শ্রোতা, আমরা তো আমাদের বাংলাদেশের মধ্যে যে প্রধান খাদ্য এটা তো আমরা প্রত্যেকেই জানি, সেটা ভাত রয়েছে। কিছু মানুষ এমনও রয়েছে যদি সারাদিন খাবার খেয়েও নেয় অন্য অন্য টুকিটাকি খাবার, তো যেটাকে আমরা ভাষায় বলতে পারি হাবিজাবি, তারপরে যে ভাতের যে ক্ষুধা সেটা কিন্তু কখনো মিটে না। তো একটু চিন্তা করি না আমরা যে এটা এমন একটা পেশা, এই পেশার মানুষ যারা রয়েছে তাদের যে পরিশ্রম, তাদের এই পরিশ্রমের ফলে যে আমাদের যে চাহিদা সেটা মিটিয়ে থাকি আমরা। তো যদি আজ আমরা ঘরের মধ্যে বসে, হ্যাঁ, যদি যদি চাউলের চাহিদা যদি আমরা মিটাতে চাই তাহলে আমরা কি করি, দোকানে চলে যাই। যদি কৃষক সেটা জমির মধ্যে বীজ বপন করে উৎপাদন না করত তাহলে সেটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতো না। আজ আমরা একটু চিন্তা করি না যে রোদে আমাদের পক্ষে সম্ভব হয় না, বাইরে বের হওয়া কষ্ট হয়ে যায়, এটার জন্য আমরা প্রোটেকশন নিই, হ্যাঁ, যেভাবে হোক। বৃষ্টিতে আমরা বের হই না, এটার জন্য আমরা কোনো প্রোটেকশন নিয়ে থাকি, ছাতা হোক, যেভাবে হোক গাড়িতে চলাচল করি, রোদ থেকে বেঁচে থাকি। তো এই যে বিষয়গুলো না, একজন কৃষক যে অক্লান্ত পরিশ্রম করে সে এই কার্যকে সম্পাদন করে থাকে, তার না আছে রোদের চিন্তা, না আছে বৃষ্টির চিন্তা, সে হাঁটু ভাঙা পরিশ্রম করে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে সে এই কাজকে সে মিটিয়ে থাকে, এই কাজকে সে সম্পাদন করে থাকে, যাতে করে যে মানব জাতি রয়েছে, মানুষের যে চাহিদা রয়েছে সেটাকে সে পূরণ করতে পারে। হ্যাঁ, এটাও তার একটা পেশা, অর্থ উপার্জনের মাধ্যম। তো আমরা যদি আমরা যারা এই পেশা থেকে যারা সরে অন্য পেশার মধ্যে রয়েছি, যদি আমরা চিন্তা করি যে একজন কৃষকের অবদান যদি না থাকতো তাহলে আমাদের এই চাহিদাকে আমরা মিটাতে পারতাম না। এর বাহিরের যে কথাগুলো রয়েছে, মানে সেটা দর্শকতা, যে একজন কৃষকের যে অবদান, সে অবদান অনুযায়ী তাকে যে সম্মান তার যে পাওয়ার কথা ছিল, হ্যাঁ, যে একটা শ্রেণী রয়েছে যারা এই পেশাকে দরিদ্র পেশা বলে মনে করে থাকে, না যে একেবারেই গ্রাম অঞ্চলের, হ্যাঁ, মূর্খ, এরা কোনো পড়াশোনা জানে না, এই সমস্ত শ্রেণীর লোকেরা, হ্যাঁ, এই কাজই করবে, এরা দরিদ্র হবে, এটা আমাদের একটা আমরা এটা আমরা খেয়াল করে থাকি না, এটা আমাদের মাথার মধ্যে আমরা নিয়ে আসি চিন্তাকে। তো আমাদের নিশ্চয় দর্শক শ্রোতা একটু চিন্তা করি, যদি তারা যদি এই কাজ না করত তো আমাদের যে পেটের ক্ষুধা সেটাকে আমরা কীভাবে মিটাতাম। আমাদের নিশ্চয় দর্শক শ্রোতা একটু চিন্তা করি, যারা আমরা অহংকারে, হ্যাঁ, আচ্ছাদিত যারা আমরা রয়েছি, যারা উচ্চবিত্তরা, আমরা ভুলে যাই এই বিষয়টাকে, যে কৃষকের অবদানটাকে। তো তারা আমরা এই কৃষকের হাতে উৎপাদিত যে ফসল রয়েছে সেটাকেই কিন্তু আমরা খাচ্ছি। তো আমরা এটা জানতে পারলাম যে আমাদের যে পূর্ব পরিচয় রয়েছে, আমাদের পিতৃপুরুষ যারা রয়েছে তাদের কিন্তু একটা পেশা, কিন্তু কমন পেশা ছিল কৃষি কাজ করা, ক্ষেত খামারি করা। শুধু এখানে যে ধানের কথা আমি বলছি, ভাতের চাহিদা মিলল তা নয়, শুধু এখানে ফসল ফলাদি আরও যে বীজ বপনের মাধ্যমে যে ফসল ফলাদি ক্ষেত খামারি করা হয়, হ্যাঁ, এখন শীতের মরশুম চলছে, এখন তো এখানে আমরা মার্শাল্লাহ যে সবজি খাচ্ছি, হ্যাঁ, মার্শাল্লাহ এখন বড় একটা শ্রেণী মার্শাল্লাহ এই সবজিতে তাদের যে চাহিদা সেটাকে সে মিটিয়ে থাকে। তো এটাও এটার ক্ষেত্রেও তো একজন ক্ষেত খামারি যে করে থাকে, একজন কৃষকের ভূমিকা অনেক রয়েছে। হ্যাঁ, তো এদের যে কষ্ট, কষ্টের অনুযায়ী যে পারিশ্রমিক, হ্যাঁ, সে পারিশ্রমিক আমরা তাদেরকে যথাযথভাবে হয়তো দিতে পারছি না, এটাই বাস্তবতা। আমরা কিন্তু দেখছি মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার বদলতে আমরা দেখছি যে একজন উৎপাদন যে গাড়ি থাকে, অর্থাৎ একজন কৃষক থেকে যে ফসলটা উৎপাদিত হয় সেটা ভোক্তা আসা পর্যন্ত চড়া দাম নির্ধারিত হয়, সেটা কিন্তু যে উৎপাদনকারী কৃষক সে কিন্তু সেই দামের, সেই যে সম্মানিত যে যে পারিশ্রমিক, সে পারিশ্রমিকটা সে পায় না। এর মধ্যস্থকারী যারা থাকে একটা মিডিয়া, সেই মিডিয়া সেটাকে দামকে নির্ধারণ করে তাদের কাছ থেকে কম দামে নিয়ে তো সেটা চড়া মূল্যে বিক্রি করে থাকে বাজারে। তো এটা আমরা একটু চিন্তা করি না, যারা আমরা মধ্যস্থকারী রয়েছি, আমরা চাইলে তাদের সম্মানটাকে আরও বাড়িয়ে দিতে পারি। তোমাদের ছিলেন দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে কৃষকের পেশা, কৃষি পেশা সম্পর্কিত আজকে আলোচনা। কৃষকের সংখ্যা এটা আমরা যদি দেখি যে প্রায় 2,06,00,000 মতো মানুষ যারা এই পেশার মধ্যে নিযুক্ত রয়েছে, অর্থাৎ কৃষিকাজ ক্ষেত খামারি কাজের মধ্যে, আল্লাহু আকবার, এত সংখ্যক মানুষ এই কাজের মধ্যে। তাহলে আমরা একটু চিন্তা করি যে এই মানুষের পেশায় হচ্ছে কৃষিকাজ, এই মানুষের জীবন চলছে এই কাজের মাধ্যমে, তো এই সমস্ত মানুষ আমাদের জন্য কতটা গুরুত্ব রাখে, কৃষি পেশা আমাদের জন্য কতটা গুরুত্ব রাখে। যদি এই সমস্ত মানুষগুলো হাত গুটিয়ে নেয়, তারা যদি এই পেশাকে ছেড়ে দেয়, তাহলে আমাদের অবস্থা কী হবে, আমাদের সে দর্শকতা এবং আমাদের যে দেশের একটা আয়ের অন্যতম উৎস হচ্ছে কৃষি পেশা। এছাড়াও যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে, হ্যাঁ টেক্সটাইল রয়েছে, এরপরে আমাদের আরও আরও যে মার্শাল্লাহ যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে বড় বড়, সেখান থেকে আমাদের আয়ের উৎস রয়েছে, রেমিটেন্স রয়েছে, তো কিন্তু কৃষি এটা আমাদের একটা অন্যতম দেশের আয়ের একটা মাধ্যম। আপনাদের জানেন দর্শক শ্রোতা, কৃষিকাজ ব্যাপারে আমরা শুনছি, আমরা শুনলাম কৃষকের অবদানের ব্যাপারে, কোরআনুল কারিমের মধ্যে কৃষিকাজের ব্যাপারে আল্লাহ পাকের যে কুদরতের নিদর্শন রয়েছে এবং ইমানদারের জন্য যে শিক্ষা রয়েছে, এ সম্পর্কিত কিছু আয়াতে মুবারকা রয়েছে। সুবহানাল্লাহ, দেখুন আমরা একটু যদি চিন্তা করি, ইমানদারের জন্য এটা অনেক শিক্ষণীয় বিষয়, যারা ইমানদার নয় তাদের জন্য তো এটা কখনো চিন্তার বিষয় হবে না, সে তো শুধু এটাকে অটো নিবে যে চাউল কিনছি, ভাত খাচ্ছি, হ্যাঁ বাজারে যাচ্ছি, চাহিদা ফসল সবজি সেটাকে আমি কিনছি খাচ্ছি। কিন্তু একজন ইমানদার সে যদি চিন্তা করে যে আল্লাহ পাকের এই কুদরতের বিষয়ে, যে কোথা থেকে কি হলো, কোথা থেকে আসলো আমার ঘরের মধ্যে এই চাউল, এই সবজি, কে এটাকে সৃষ্টি করলো, কীভাবে তৈরি হলো, তখন ইমানদারের ইমান আরও মজবুত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক 99 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে যার অনুবাদ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তিনি হন যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেছেন, অতঃপর আমি তা দ্বারা প্রতিটি উদ্ভিদ উদ্গম করেছি, অনন্তর তা থেকে উদ্গত করেছি সবজি যা থেকে শস্যদানা উৎপাদন করি, একটি অপরের উপর চরাবস্থায়। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, এরপর আল্লাপাক আরও ইরশাদ ফরমান আয়াতের শেষের দিকে, এবং খেজুরের মাথি থেকে পাশাপাশি গুচ্ছ এবং আঙুরের বাগান এবং জাইতুন ও আনার কোনো কোনো বিষয় সদৃশ্য ও কোনো কোনো বিষয় বিসদৃশ্য, সেটার ফলের দিকে লক্ষ্য করো যখন ফলবান হয় এবং সেটার পরিপক্ক হওয়ার প্রতি, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনসমূহ রয়েছে ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরিজন দর্শক শ্রোতা, আসলেই একটু যদি চিন্তা করি না, এই আয়াতে মুবারকার দিকে যদি আমরা খেয়াল করি, যে একজন ইমানদার যদি সে তার যে মেধা, তার যে বিবেক, সেটাকে যদি সে কাজে লাগায় চিন্তার মধ্যে আল্লাহ পাকের এই অন্যতম কুদরতের নিদর্শনের ব্যাপারে, যে এই আল্লাহ পাক কত দয়া করেছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ক্ষেতকে মাঠকে ফসলের উপযোগী করে, চারা উৎপাদনের উপযোগী করে দিয়েছেন, হ্যাঁ সেখান থেকে কৃষক বীজ রোপণ করে সেখান থেকে ফসল উৎপাদিত হচ্ছে, হ্যাঁ এবং আমরা যদি দেখি যে আমাদের যে ফল ফলাদির যে বাগান রয়েছে, সেম, হ্যাঁ সেখানে আমরা চারা লাগিয়ে সেই গাছ থেকে আস্তে আস্তে গাছ বড় হয়ে সেখান থেকে, হ্যাঁ ফল বের হওয়া, সেই ফল ছোট থেকে বড় হওয়া, সেই ফল ছোট অবস্থায় হয়তোবা টক থাকে, খাবারের উপযোগী থাকে না, সেই ফলটা যখন বড় হয়, হ্যাঁ পেকে যায়, তখন সেটা খাবারের উপযোগী হয়, সেটার মধ্যে হ্যাঁ এক মিষ্টি স্বাদ অনুভূতি হয়। এই যে বিষয়টা, কে দিল এটার মধ্যে মিষ্টি, কে দিল এটার মধ্যে স্বাদ, হ্যাঁ কে কোথা থেকে আসলো, তখন আপনার জ্ঞান খুলে যাবে, আপনার হ্যাঁ চিন্তার বিকাশ ঘটবে, আপনার ইমান তখন দৃঢ় হবে যে একমাত্র আল্লাহ তাআলার দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার বান্দার জন্য করে দিয়েছেন। মাদানী ছিলেন দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে আরও ইরশাদ ফরমান, সূরা ওয়াকিয়ার 64 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, যে কাজুল ইমান থেকে অনুবাদ, তোমরা কি সেই ক্ষেত সৃষ্টি করো না আমি সৃষ্টিকারী? আল্লাহু আকবার। এখানে ইমানদারের জন্য অনেক বড় চিন্তার বিষয়, যারা আমরা আল্লাহ পাকের নেয়ামত বক্ষণ করেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি না, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আমাদের জবান থেকে বের হচ্ছে না, তাদের জন্য চিন্তার বিষয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে আমাদেরকে কোশ্চেন মার্ক করে দিয়েছে, তোমরা কি সেই ক্ষেত সৃষ্টি করো না আমি সৃষ্টিকারী? নিঃসন্দেহে আল্লাহ পাক সৃষ্টিকারী। হ্যাঁ, তো আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের করুণায় আমরা এই নিয়ামত ভক্ষণ করছি, তো আমাদেরকে তো উচিত না এই নিয়ামতের শুকরিয়া আদায় করা? আল্লাহ সুবহান ওয়া তাআলার অসংখ্য আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ পাক এই কৃষিকাজের অর্থাৎ ক্ষেত খামারের ব্যাপারে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সকল আয়াতে আল্লাহ পাকে জমিনের মধ্যে বান্দার জন্য বিভিন্ন নিয়ামতের আলোচনা করেন, আর একজন কৃষকের পরিশ্রমের কারণে আল্লাহ পাকের দয়া এই নিয়ামত বান্দা ভোগ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সৎকার স্বরূপ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস শরীফ। মানে সে দর্শক শ্রোতা, চমৎকার এই হাদিস শরীফ আমরা শ্রবণ করলাম যে আল্লাহ পাকের কত বড় এহসান, দয়া, সৎকায় জারিয়া একটি মাধ্যম। হ্যাঁ, যে বৃক্ষ রোপণ করা, শস্য উৎপাদন করা, আপনারা হয়তোবা দেখেছেন আমাদের নিজের দর্শক শ্রোতা যে পাখিদের আনাগোনা থাকে যে ক্ষেতের মধ্যে। হ্যাঁ, কেননা তাদের যে রিজিক রয়েছে সেটা আল্লাহ পাক সেখানে তাদের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, পশু পাখি এদের খাবার এই জমিনের মধ্যে বিস্তীর্ণ রয়েছে। তো এখানের যে আল্লাহ পাক উসিলা রেখেছেন সেটা হচ্ছে এই কৃষকের যে ক্ষেত খামার, কৃষকের যেই ফসল উৎপাদনের যে জায়গা সেখান থেকে। তো এছাড়াও যদি আমরা দেখি ফল, ফলের গাছ, সেখান থেকে পাখি এসে ফল ভক্ষণ করে। এরপরে যদি আমরা এটাও দেখি যে একজন মুসাফির, একজন পথচারী, সে যখন পরিশ্রম করে পথ চলতে থাকে, ক্লান্ত হয়ে যায়, সে যখন বিশ্রামের জন্য হ্যাঁ চেষ্টা করে কোনো এক গাছের নিচে বসে পড়ে, তো সেই গাছের মালিক সেখান থেকে কী পায়? সেখান থেকে সে নেকি পায়, সৎকা হিসেবে, সৎকা হিসেবে তার আমল নামায় সেটা গণ্য হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ক্ষেত খামারি করছিলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ক্ষেত খামারি করছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এনার যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে বিষয়টির ফজিলত শুনেছেন, হ্যাঁ যে বিষয়টি পবিত্রতা শুনেছেন, হালাল শুনেছেন, তখন সেটাকে তারা নিজেদের মধ্যে আপন করে নিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে তারা এটাকে আপন করেছেন, তো আমাদেরও উচিত আল্লাহ নবীর এরশাদ অনুযায়ী, নবী আম্বিয়া আলাইহিসসালামের সুন্নত অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী সেই বিষয়টিকে আমরাও যাতে পছন্দ বানিয়ে নিই, আমরা যাতে আমল করে নিই। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একবার ক্ষেত খামারি করছিলেন, তখন একজন ব্যক্তি তাকে বললেন, আপনি সাহাবি হয়ে এই কাজ করছেন, এটা কেমন দেখায়? না তো যেরকম আমরাও চিন্তা রাখি না মানুষের কাছে যে ক্ষেত খামারি করা, পূর্বে বলেছিলাম যে দরিদ্রতার কাজ, দরিদ্র শ্রেণীর লোক এই কাজ করবে। তো যখন ওই ব্যক্তি এই কথা সাহাবী রাসুলকে বলল, তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রত্যুত্তরে কি বললেন? সুবহানাল্লাহ, তিনি বললেন যে আমার ব্যাপারে এত তাড়াতাড়ি রায় দিও না, শোনো, আমি রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি যে ফসল উৎপাদন করলো যে ব্যক্তি, সে ফসল থেকে মানুষ কিংবা জানোয়ার যে কেউ ভক্ষণ করলো সেটা তার জন্য সৎকার স্বরূপ। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের যে মাশাল্লাহ, ইনাদের যে মেজাজ, ইনাদের যে চিন্তাধারা, এটা একেবারে জান্নাতি চিন্তাধারা। হ্যাঁ, তো দেখুন, একে তো হচ্ছে একটা বিষয় যে আমরা এটাকে পেশা হিসেবে আমাদের যে কর্ম, আমরা এটাকে নির্বাচিত করি, অর্থাৎ এখান থেকে আমরা মুনাফা অর্জন করব, এটা থেকে আমরা অর্থ, আমরা ইনকাম করব, এরপর এটা দিয়ে আমার চাহিদাকে মেটাব। পাশাপাশি যে আমাদের নিয়তটা থাকা জরুরি প্রত্যেকটা জায়েজ কাজে, সেটা হচ্ছে যে নেকির নিয়ত থাকা, যে এই কাজ করার মাধ্যমে আমি আমার পরকালের জন্য কোনো নেকি কি অর্জন করতে পারবো কি না। সাহাবী রাসুল তিনি কাজ তো করতেন, কিন্তু তার নিয়ত কি? দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, কি এরশাদ শুনেছেন, যে এই মানুষ কিংবা জানোয়ার যে কেউ এখান থেকে আমার এই ক্ষেত থেকে, ফসল থেকে কোনো কিছু বীজ অথবা ফল বক্ষণ করবে, এটার জন্য আমি সৎকা হিসেবে নেকি পাব। সৎকার যে বিনিময়ে যে নেকি পাওয়া যায়, সেই নেকিটা আমি পাব, এটা তাদের নিয়ত ছিল। অন্য হাদিস এটাও রয়েছে, কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে তা ফলবান হওয়া পর্যন্ত তার পরিচর্যা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফল যদি নষ্ট হয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সৎকার নেকি দেবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। আদিরচা দর্শক হজরত সাইয়েদুনা ইব্রাহিম বিন হাসান রহমতুল্লাহ তাআলাই তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, হজরত সাইয়েদুনা ইকরামা রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি ফরমান, জান্নাতে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে থাকবেন। তো তিনি রাদিয়াল্লাহ তাআলা আনহু ফরমান যে জান্নাতে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে থাকবেন, নিজের ঠোঁটকে না নাড়িয়ে, অর্থাৎ অন্তরে আমরা চিন্তা করি, খেয়াল করি যে এই তিনিও ওই ব্যক্তি, তিনি খেয়াল করবে অন্তরের মধ্যে যে আল্লাহ পাক যদি আমাকে সুযোগ করে দিত, অনুমতি দিত, তাহলে আমি জান্নাতে ক্ষেত খামারি করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ পাকের কুদরতের একটা নিজাম, ব্যবস্থাপনা, আল্লাহ পাকের ইচ্ছাই ছিল এটা। তো আল্লাহ সুবহানাহু তাআলা যখন এই বান্দা জান্নাতের মধ্যে চিত হয়ে শুয়ে এই খেয়াল অন্তরে করবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যাপারে ফেরেশতাদেরকে প্রেরণ করবে। আমরা এখান থেকে জানতে পারবো যে জান্নাতে কৃষিকাজ হবে নাকি হবে না। তো জান্নাতের দরজায় ফেরেশতারা হাত মুষ্টিবদ্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকবেন, ওই মুহূর্তে ওই ব্যক্তিকে সালাম করবে, তখন সে সোজা দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদেরকে দেখে সে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা তাকে বলবে, তোমার রব তাআলা এরশাদ করেছেন। কি এরশাদ করেছেন? তোমার রব তাআলা এরশাদ করেন, তুমি তোমার অন্তরে ইচ্ছা পোষণ করেছো, আর আল্লাহ পাক তোমার অন্তরের খবর জানেন, আর আল্লাহ পাক আমাদেরকে বীজ দিয়ে প্রেরণ করেছেন এবং এরশাদ করেছেন তুমি বীজ বপন করো। তখন সেই ব্যক্তি বীজগুলো নিজের ডানে বামে বপন করা শুরু করে দেবে, তখন তার অন্তরের ইচ্ছা অনুযায়ী সেই বীজ থেকে এমনভাবে ফসল উৎপাদন হবে যে তাদের পাহাড়ের সমান হবে। আর আল্লাহ পাক এরশাদ করবেন, হে ইবনে আদম এখান থেকে খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রিস্তাইন ভাই, আমাদের জন্য দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম যে জান্নাতের মধ্যেও এমন কাজ হবে, বীজ বপনের কাজ হবে এক ব্যক্তির মাধ্যমে, সেখানে ফসল উৎপাদিত হবে। হ্যাঁ, যেটা আমাদের চিন্তার বাহিরে, জান্নাত মানেই হচ্ছে আমাদের চিন্তার বাহিরে, এক অনন্য আল্লাহ পাকের নিদর্শন হবে জান্নাতের মধ্যে। তো হাদিসের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে কৃষিকাজ এই বিষয়ে আজকে বুজুর্গদের কর্মজীবন থেকে, অনুষ্ঠান থেকে আমরা যে আমাদের নবী আম্বিয়া আলাইহিসসালাম তারা এই কাজ করেছেন, যিনি আমাদের আদি পিতা রয়েছেন হযরত আদম আলা নবীনা আলাইহিসসালাম, তিনি এই কাজ করেছেন। তো বুজুর্গান সাহাবাই কেরাম আলিহিম রেদওয়ান তাদের জীবনী থেকেও জানতে পারলাম তিনারা এই কাজ করেছেন। হ্যাঁ, এরপরে আমরা জানতে পারলাম আউলিয়া কেরাম তিনারাও এই কাজ করেছেন। আমাদের এসে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে, আমরা কৃষি পেশা আজকের অনুষ্ঠানের বিষয় রেখেছিলাম, যে আমরা শুনলাম যে একজন কৃষকের অবদান এবং কৃষি কাজের যে গুরুত্ব, এটার যে প্রয়োজনীয়তা। আমরা এখন বর্তমান যুগে, আধুনিকতার যুগ, একটা সময় ছিল জমিনে হাল চালানো, এরপরে বীজ বপন করা, তাতে পানি দেওয়া, এতে সার দেওয়া, পরিচর্যা করা, পোকামাকড় থেকে বাঁচানো, শীত গরম যেই মৌসুম যেটাই হোক তার খেয়াল করা, এটা একটা ব্যাপক পদ্ধতি না? তো অসংখ্য মানুষের জীবন এর সাথে জড়িত। আজ আধুনিকতার যুগ চলে এসেছে, আধুনিকরণ পদ্ধতি এখন বর্তমানে, হ্যাঁ, সেখানে কৃষকের অনেক কষ্ট এখন কমে গিয়েছে, এখন মেশিনের মাধ্যমে ফসল, হ্যাঁ, সেখানে মেশিনের মাধ্যমে বীজ বপন হচ্ছে, যে গরু অথবা পশুর মাধ্যমে যেভাবে জমিনকে হাল দেওয়া হতো সেটা এখন মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে, অনেক কিছু এখন সহজ হয়ে গিয়েছে। তারপরও তো আল্লাহ পাকের নেয়ামত আমরা বক্ষণ করছি আরও সহজভাবে, তা আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। এবং এই পেশাজীবী মানুষ যারা রয়েছে তাদেরকে সম্মান কদর প্রত্যেকটা মানুষকেই দেওয়া উচিত যারা হালাল জীবিকা অর্জন করছেন। আদরিশন দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে আজকের যে বিষয় ছিল এই বিষয়ের যে কিছু আমরা শুনে যা কিছু শুনেছি এর উপরে আমাদেরকে আমল করা, অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেওয়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকবেন। সল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আল্লাহ ওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।